শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পাচ্ছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বিন হিউসেন। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার সমগ্র দেশজুড়ে সংগঠিত বিক্ষোভ দমনে সামরিক বাহিনী ব্যবহারের প্রত্যয় ব্যক্ত করেছেন। দেশব্যাপী টেলিভিশনে ভাষণে প্রেসিডেন্ট বলেন, কোন রাজ্য বা শহরে যদি তাদের জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে অস্বীকার করে, তবে আমি সেই সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মোতায়েন করব। তিনি বলেন, লুটতরাজ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও দ্বিতীয় সংশোধনী অধিকার সহ আইন মান্যকারী সকল আমেরিকান জনগণের অধিকার রক্ষার্থে তিনি সকল কেন্দ্রীয় সামরিক ও বেসামরিক সম্পদ ব্যবহারের উদ্যোগ নিচ্ছেন। তিনি ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক এপিস্কোপাল চার্চে গিয়ে বাইবেল ছুঁয়ে শপথ নেন যে বিশ্বের বৃহত্তম দেশকে আমরা নিরাপদ রাখব। তার এই ঘোষণার কয়েক ঘণ্টা পরেই এই নভেম্বরে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেটিক দলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন টুইটার মারফত প্রেসিডেন্ট ট্রাম্পের এসব কার্যকলাপের প্রতি তিরস্কার ব্যক্ত করেন। তিনি বলেন, তিনি আমেরিকান জনগণের বিরুদ্ধে আমেরিকার সেনাবাহিনীকে ব্যবহার করছেন। তিনি ছবি তোলার স্বার্থে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপরে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করছেন। তিনি বলেন, আমাদের সন্তান সন্ততির স্বার্থে এবং দেশের অন্তঃকরণ থেকে আমাদের প্রত্যয় থাকবে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করা। অ্যামস্টারডাম, সিডনি, বারমুদা সহ অন্যান্য কয়েকটি দেশে জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে প্রতিবাদ বিক্ষোভের সমর্থন বাড়তে থাকায় পররাষ্ট্র দপ্তর বিক্ষোভ সম্পর্কিত বিদেশি সতর্কতা জারি করেছে। নেদারল্যান্ডসের যুক্তরাষ্ট্র দূতাবাস যুক্তরাষ্ট্রের কর্মচারী ও নাগরিকদের বিক্ষোভ প্রবণ এলাকা পরিহার করার পরামর্শ দিচ্ছে, কারণ শান্তিপূর্ণ বিক্ষোভ খুব দ্রুতই সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে। সিডনির যুক্তরাষ্ট্র কনসুলেট জানায়, মঙ্গলবার পরিকল্পিত বিক্ষোভের কারণে কনসুলেট অফিস নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেয়া হবে। বারমুদার কনসুলেট অফিস জানায়, হ্যামিল্টনে বিক্ষোভের সম্ভাবনায় তারা কাজকর্ম বন্ধ রাখছেন, তবে মঙ্গলবার জরুরি কাজকর্মের জন্য কনসুলেট অফিস খোলা থাকবে। নতুন এক সমীক্ষায় বলা হয়েছে, চিকিৎসকদের মতে ইতালিতে করোনা সংক্রমণ দুর্বল হয়ে উঠছে, তবে সরকারের পরামর্শদাতা গ্রুপের প্রেসিডেন্ট এই দাবি এখনও মানছেন না, কারণ সংক্রমণ শুরু হবার পর ইতালিতে 33,475 জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তারা ইতালির জনগণকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তারা জানান, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ঘন ঘন ধোয়া এবং বড় সমাবেশ পরিহার করার নিষেধাজ্ঞাগুলি ইতালির জনগণ যেন মেনে চলেন। জাতিসংঘ ইয়েমেনের সংকটকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মানবিক সংকট বলে চিহ্নিত করেছে। জাতিসংঘের কর্মকর্তারা হুঁশিয়ার করে দিয়েছেন যে করোনা মহামারী দেশটির দুর্বল জনগোষ্ঠীকে আঘাত হানলে পরিস্থিতি চরম আকার ধারণ করতে পারে। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, জনগোষ্ঠীর 80% বেঁচে থাকার জন্য বিদেশি সাহায্যের উপরে নির্ভরশীল, তবে রিলিফ এজেন্সিগুলি জানায় তাদের টাকাও ফুরিয়ে আসছে, তাই তারা অত্যাবশ্যকীয় কর্মসূচি সীমিত বা একেবারেই বন্ধ করে দিচ্ছেন। ইয়েমেনে 10 লক্ষ মহিলা ও 20 লক্ষ শিশু বর্তমানে অপুষ্টির শিকার এবং বিনা চিকিৎসায় 3,60,000 শিশু এখন মৃত্যুর সঙ্গে লড়ছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা সংক্রমণের সংখ্যা 700 ছাড়িয়ে গেছে। বিস্তারিত শুনুন মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
বাংলাদেশে করোনার রাশ টানা যাচ্ছে না, বরং নতুন করে আতঙ্ক তৈরি করেছে। গত 24 ঘন্টায় 2,911 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমণ শুরু হওয়ার 12 সপ্তাহ পর এটাই সর্বোচ্চ। সব মিলিয়ে সংক্রমিত হয়েছেন 52,445 জন। মৃত্যুর মিছিলও থামিনি। নতুন 37 জন যোগ হয়ে মৃত্যু দাঁড়িয়েছে 709 জনে। 52টি ল্যাবে গত 24 ঘন্টায় 12,704 জনের নমুনা পরীক্ষা করা হয়। অনলাইন স্বাস্থ্য বুলেটিনে বলা হয় এ পর্যন্ত সুস্থ হয়েছেন 11,120 জন। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ড ও মিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে ওঠার হার শতকরা 21 ভাগ, যা বিশ্বের সর্বনিম্ন। এরপরে রয়েছে যুক্তরাষ্ট্র, দেশটিতে 22 ভাগ মানুষ সুস্থ হয়েছেন। প্রতিবেশী দেশ ভারতে সুস্থ হয়ে ওঠার হার বাংলাদেশের চেয়ে দ্বিগুণেরও বেশি, সেখানে সুস্থ হয়েছেন 48 ভাগ মানুষ। শতকরা 36 ভাগ মানুষ পাকিস্তানে সুস্থ হয়ে উঠেছেন। সবচেয়ে বেশি সুস্থ হয়েছেন জার্মানিতে, দেশটিতে 90 ভাগ মানুষ সুস্থ হয়েছেন। করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। তিনি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সকালে করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়। ওদিকে 1 জুন থেকে অভ্যন্তরীণ রুটে বাংলাদেশের বিমান চলাচল শুরু করেছিল। একদিনের মাথায় যাত্রী না থাকায় সব ফ্লাইট বাতিল করতে হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি বিশ্বের ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলোর একটি তালিকা তৈরি করেছে। এতে বাংলাদেশের সবকটা বিমানবন্দরই উচ্চ ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবারে করোনা সংকট পরিস্থিতি নিয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষের একটি প্রতিবেদন।
রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্তের হিসেবে জার্মানি ও ফ্রান্সকে পিছনে ফেলে গতকাল সোমবারই ভারত উঠে এসেছিল বিশ্বের 7ম স্থানে। সে বৃদ্ধির ধারা মঙ্গলবারও অব্যাহত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত 24 ঘন্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন 8,171 জন। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল 1,98,706 জন। আক্রান্তের নিরিখে রাজ্যগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে দেশে। গত 24 ঘন্টায় করোনার থাবায় দেশে মৃত্যু হয়েছে 204 জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে কোভিড-19 কারণে দেশে মোট মৃত্যু হল 5,598 জনের। এর মধ্যে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 2,362 জনের, গুজরাটে 1,063 জনের, এরপরে রয়েছে রাজধানী দিল্লি, সেখানে মোট 523 জনের মৃত্যু হয়েছে। শতাধিক মৃত্যু তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ 358, পশ্চিমবঙ্গ 325, উত্তরপ্রদেশ 217, রাজস্থান 198, তামিলনাড়ু 184। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 271 জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্ত হলেন 5,772 জন। এরাজ্যে মৃত্যু হয়েছে মোট 325 জনের। যদিও পশ্চিমবঙ্গ সরকারের হিসেব অনুসারে সরাসরি করোনার কারণে রাজ্যে মৃত্যু হয়েছে 253 জনের, 72 জনের মৃত্যু হয়েছে কোমরবিডিটিতে। পরমাশিস ঘোষ, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগান সরকার সোমবার জানায় যে তারা তালিবানদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে, তবে বর্তমানে মতানৈক্য রয়েছে বন্দী বিনিময়ের কারণে। বেশ কতগুলি দেশ আলোচনা বৈঠক চালানোর ভেন্যুর প্রস্তাব দিয়েছে। ওদিকে শুভেচ্ছাস্বরূপ আফগান সরকার বহু তালিবান বন্দীদের মুক্তি দেয়। আফগানদের তরফ থেকে মুক্তিপ্রাপ্ত বন্দীদের সংখ্যা 2,710 বলা হয়েছে, তবে তালিবানরা জানায় এ যাবৎ 2,284 জনকে তারা মুক্তি দিয়েছে। অন্যদিকে তালিবানরা 420 জন সরকারি সেনাদের মুক্তি দেবার কথা দাবি করে, তবে আফগান সরকার জানায় এরা সবাই সেনা সদস্য নয়, এখানে সাধারণ নাগরিকও রয়েছে। রয়টার সংবাদ মাধ্যম জানায় করোনা সংকটের মাঝেই ইবোলা মহামারী কঙ্গোর পশ্চিমাঞ্চলে আবারও দেখা দিয়েছে, যা মহামারীতে রূপ নিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার পরিচালক ব্রিসেস বলেন, এই সংক্রমণ মনে করিয়ে দেয় যে কোভিড-19 শুধু এখন স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ নয়। কঙ্গোতে ইবোলা রোগে 2,200 বেশি লোক প্রাণ হারিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে করোনা সংকট পরিস্থিতির জন্য সাব সাহারা আফ্রিকা অঞ্চলে এবছর মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে 7,70,000 গিয়ে দাঁড়াতে পারে। নাইজেরিয়াতে ম্যালেরিয়ার রোগের সংখ্যা বিশ্বে সর্ববৃহৎ, তবে করোনা মহামারী রোগীদের চিকিৎসায় মনোযোগী থাকবার কারণে ম্যালেরিয়ার রোগীরা হাসপাতালে সেবা থেকে এখন বঞ্চিত হচ্ছেন। বোৎসওয়ানায় হাতির জনসংখ্যা 1,30,000-এর উপরে, যে সংখ্যা বিশ্বের সর্ববৃহৎ। এই বোৎসওয়ানায় বর্তমানে অজানা এক রোগে প্রতিদিন হাতি মারা যাচ্ছে। এ পর্যন্ত মৃত হাতির সংখ্যা 110। বিশেষজ্ঞরা জানান, প্রথমে বিষ প্রয়োগে এদের মারা হয়েছে বা আইভরি ব্যবসার জন্য এদের হত্যা করা হয়েছে বলে মনে করা হয়েছিল। তবে ল্যাব পরীক্ষায় বিষ প্রয়োগের কোনো হদিশ মেলেনি এবং মৃত হাতিদের দাঁত অক্ষত ছিল। কর্মকর্তারা জানান, আরও হাতির মৃত্যু হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। গ্রামবাসীদের এদের মাংস না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা ফ্লয়েড মেরিওয়েদার নিহত জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া এবং স্মরণ সভার সব খরচ বহন করার কথা জানিয়েছেন। তিনি নিহত ফ্লয়েডসের আত্মীয় পরিজনদের সঙ্গে সমবেদনা ব্যক্ত করে এই প্রস্তাব করেন। তার পরিবার সানন্দের সঙ্গে তার প্রস্তাব গ্রহণ করেছে। 1988 সালে তিনি যেই জেনেরো হার্নান্দেসকে হারিয়ে WBC সুপার ফেদারওয়েট টাইটেল ছিনিয়ে নিয়েছিলেন, 13 বছর পর হার্নান্দেস ক্যান্সারে মারা গেলে মেওয়েদার তার অন্ত্যেষ্টিক্রিয়ার সকল খরচ বহন করেন। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। আসুন শুনি চলতি ঘটনাবলীর উপর সেলিম হোসেনের একটি প্রতিবেদন।
মিনেসোটায় জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য এবং শহরে শুরু হওয়া প্রতিবাদ, বিক্ষোভ এবং সহিংসতা বন্ধে কঠোর হবার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহিংসতা থামাতে যেসব শহর এবং রাজ্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানাবে, সেসব স্থানে দরকার হলে সেনা নিয়োগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার এক সংক্ষিপ্ত ভাষণে হোয়াইট হাউস থেকে এ ঘোষণা দেন তিনি। আমাদের হোয়াইট হাউস সংবাদদাতা প্যাটসি ওয়াইদা কুসাওয়ারা তার প্রতিবেদনে জানান, সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প ভাষণ দেওয়ার সময় হোয়াইট হাউসের আশেপাশে শান্তিপূর্ণ প্রতিবাদে থাকা লোকজন প্রেসিডেন্টের ভাষণে অবাক হন, যখন তিনি বলেন বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠেছে, আইন ভঙ্গ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
Today I have strongly recommended to every governor to deploy the National Guard in sufficient numbers that we dominate the streets. Mayors and governors must establish an overwhelming law enforcement presence until the violence has been quelled. If a city or state refuses to take the actions that are necessary to defend the life and property of their residents, then I will deploy the United States military and quickly solve the problem for them.
আজ থেকে প্রতিটি রাজ্য গভর্নরকে প্রয়োজনীয় সংখ্যক ন্যাশনাল গার্ড মোতায়েনের পরামর্শ দিচ্ছি, যেন তারা রাজপথ দখলে রাখতে পারেন। সহিংসতা না থামা পর্যন্ত শহরগুলোর মেয়র এবং রাজ্য গভর্নররা যেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্যদেরকে মোতায়েন রাখেন। অধিবাসীদের জানমাল রক্ষায় কোনো শহর বা রাজ্য প্রশাসন তা না করতে চাইলে আমি সেসব স্থানে সেনা মোতায়েন করব। প্রেসিডেন্টের ভাষণের সময় হোয়াইট হাউসের আশেপাশে থাকা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সেনা মোতায়েনের হুমকি দিলেও প্রেসিডেন্ট ইনসারেকশন অ্যাক্ট বা বিদ্রোহ আইন বলবৎ করেননি। তবে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি বলেছেন, প্রেসিডেন্টের চিন্তায় তা রয়েছে। সংবিধানের 1807 ধারা অনুযায়ী রাজ্য গভর্নরদের অনুরোধ ব্যতীত রেখেই যে কোনো রাজ্যে প্রেসিডেন্টের সেনা মোতায়েনের ক্ষমতা রয়েছে। 25 মে মিনেসোটায় জর্জ ফ্লয়েড মারা যাওয়ার পর থেকে বিভিন্ন স্থানে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। সেই থেকে আমেরিকানরা আশা করছিলেন প্রেসিডেন্ট কিছু একটা বলবেন, একটা সমাধান দেবেন। প্রেসিডেন্ট তাঁর সোমবারের ভাষণে বলেন, ফ্লয়েডের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে, তবে বর্ণবাদ বিষয়ক সমস্যা সমাধান বা পুলিশি অভিযান সম্পর্কে তিনি তেমন কিছু বলেননি। প্রেসিডেন্টের বিরুদ্ধে বর্ণবাদ উস্কে দেবার অভিযোগ তুলেছেন অনেকেই। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার আফ্রিকান আমেরিকান নেতাদের সঙ্গে বৈঠকে এ নিয়ে কথা বলেন। জো বাইডেন বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় কেউ যদি উস্কানিমূলক কথা বলেন তা ফিরে যায় তার কাছেই। প্রেসিডেন্টের যে কোনো বক্তব্যই গুরুত্ব বহন করে। ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে সোমবার যুক্তরাষ্ট্রের সবগুলো বড় শহরে বিক্ষোভ হয়। মিজৌরির সেন্ট লুইসে বিক্ষোভকারীরা সহিংস হলে এক পর্যায়ে চারজন পুলিশ অফিসার গুলিবিদ্ধ হন। সেন্ট লুইসের পুলিশ প্রধান জন হাইডেন বলেন, চারজন অফিসার হাতে এবং পায়ে গুলিবিদ্ধ হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে সকলেই আশঙ্কামুক্ত। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ওয়াশিংটনের জন্য এক ব্যাটালিয়ন মিলিটারি পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন। রাজধানী ওয়াশিংটন ডিসিতে 1200 ন্যাশনাল গার্ড সদস্য মজুদ রাখা হয়েছে এবং 5টি রাজ্যে 600-800 অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে। সেনা ইউনিট ব্ল্যাক হক হেলিকপ্টারে ওয়াশিংটনের আকাশে প্রহরা দিতে দেখা গেছে সোমবার রাতে। 3.5 বছর আগে দায়িত্ব নেবার পর এই প্রথম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার শক্ত প্রয়োগের পদক্ষেপ নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। প্রেসিডেন্টের ভাষণের পরপরই সিএনএনএ এক সাক্ষাৎকারে বিশ্লেষক ডন লেমন বলেন, মনে হচ্ছে খানিকটা স্বৈরতন্ত্রের দিকে হাঁটছি আমরা, আমার ধারণা প্রেসিডেন্ট বিপজ্জনক খেলা খেলছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই সিএনএনএর দিকে ফেক নিউজ বলে অঙ্গুলি নির্দেশ করে থাকেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সম্পর্কে প্রায়শই তিনি বলেন, জনগণের শত্রু গণমাধ্যম। এদিকে সোমবার সকালের দিকে রাজ্য গভর্নরদের নিয়ে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প, তাদেরকে সহিংসতা থামাতে কঠোর হবার নির্দেশ দেন তিনি। অডিও কলের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট রাজ্য গভর্নরদেরকে বলেন, আপনারা বেশিরভাগই দুর্বল, আপনাদেরকে প্রভাব খাটাতে হবে, যদি না পারেন তবে তা সময় নষ্ট করার মতো ব্যাপার হবে, তারা আপনার মাথার উপর চড়বে। প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে নানান ধরনের সমালোচনা চলছে। এদিকে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে বলেছেন, ডেমোক্রেটরা বামপন্থী র্যাডিক্যালদের সমর্থনে সহিংসতা উস্কে দিচ্ছেন, প্রায় অর্ধেক রাজ্য গভর্নর ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে ইতিমধ্যেই। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কেলি ম্যাকেনানি বলেন, অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারও সহিংসতা নিরসনে রাজ্য গভর্নরদেরকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। সবগুলো বড় বড় রাজ্যে কারফিউ থাকলেও সোমবার রাতে নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চলেছে। ব্ল্যাক লাইভস ম্যাটার, ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ নানান ধরনের স্লোগান দিয়েছেন, প্ল্যাকার্ড বহন করেছেন তারা। সবগুলো বড় রাজ্যে কারফিউ থাকলেও ইতিমধ্যেই বহু মানুষ গ্রেফতার হয়েছেন, বিভিন্ন স্থানে ভাঙচুর এবং লুটপাট হয়েছে। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, মেরিল্যান্ড।
করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজন রোহিঙ্গার মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মৃত 71 বছর বয়সী বৃদ্ধ কুতুপালং শরণার্থী শিবিরের সি ব্লকের বাসিন্দা। বাংলাদেশ সরকারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা জানান, গত 31 মে ক্যাম্পের একটি আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। ওইদিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরদিন 1 জুন তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তিনি আরো জানান, এ পর্যন্ত শরণার্থী শিবিরে মোট 29 জন রোহিঙ্গার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হল। বাকি 28 জনের মধ্যে অধিকাংশেরই দ্বিতীয়বার পরীক্ষায়ও করোনা পজিটিভ পাওয়া গেছে। মৃত রোহিঙ্গা পরিবারের এক সদস্য জানান, দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যা সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এদিকে প্রথম একজন রোহিঙ্গা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবরে শরণার্থী শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উল্লেখ করা যেতে পারে, কুতুপালং শরণার্থী শিবিরটি বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির, যেখানে প্রায় 6.5 লাখ রোহিঙ্গার বসবাস। ক্যাম্পের কোথাও কোথাও প্রতি বর্গ কিলোমিটারে 40,000 থেকে 70,000 রোহিঙ্গা বসবাস করেন। সেখানে প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রাখা প্রায় অসম্ভব। এছাড়া তীব্র পানি সংকট সহ নানা সীমাবদ্ধতার কারণে ক্যাম্পটিকে করোনা সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে 2 মাসের উপর গণপরিবহন বন্ধ থাকার পর গত রোববার থেকে তা চালু হলে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই বলে যে এই অবস্থা চলতে থাকলে আগামীতে দেশকে কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে। দূরপাল্লার বাসগুলোতে স্বাস্থ্যবিধি কিছুটা মানা হলেও রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য শহরগুলোতে চলাচল করা গণপরিবহনের ক্ষেত্রে তা অনেকটাই উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নৌযানগুলোতেও বিশেষ করে ডেকের যাত্রীদের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ঈদুল ফিতরের সময় লকডাউন সীমিত আকারে শিথিল করার প্রসঙ্গ টেনে বিশেষজ্ঞরা বলেছেন, শপিং মলে ক্রেতাদের ভিড় এবং শহর ছেড়ে দেশের বাড়িতে বিপুল সংখ্যক মানুষ স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাওয়া এবং ফেরত আসার কারণে করোনা ভাইরাসের সংক্রামিত রোগীর সংখ্যা বেড়েছে। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত দুই সপ্তাহেই করোনা রোগী শনাক্ত হয়েছেন 25,664 জন, যা সোমবার পর্যন্ত দেশে মোট শনাক্ত হওয়া 49,534 জন করোনা রোগীর অর্ধেকেরও বেশি। সরকার বিরোধী রাজনৈতিক দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার এক অনলাইন সংবাদ ব্রিফিং এ বলেছেন, সরকার শর্ত সাপেক্ষে গণপরিবহন চালু করার কথা থাকলেও সেটা কোনো ক্রমেই বাস্তবায়িত হয় নাই। বাস, লেগুনা, টেম্পো, অটোরিকশা সহ সব ধরনের গণপরিবহনেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে বলে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দূরপাল্লার বাসগুলোতে ঠেলাঠেলি করে মানুষ ঢুকতে দেখা গেছে এবং কোনো কোনো বাসের ছাদের উপরেও যাত্রী তোলা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী অবশ্য বলেছেন, গণপরিবহনগুলি যদি স্বাস্থ্যবিধি না মানে তবে সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
স্বাস্থ্যবিধি না মানার জন্য পরিস্থিতি যদি আরো অবনতি হয় এবং সেটা যদি জনস্বার্থের বাইরে চলে যায় তাহলে সরকারকে বাধ্য হয়ে আবারও কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
করোনাকালে গণপরিবহন নিয়ে যে সকল অভিযোগ উঠেছে তা নিয়ে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তাকে প্রশ্ন ছিল, গণপরিবহন নিয়ে যে সকল অভিযোগ উঠেছে সে বিষয়ে আপনার মূল্যায়ন কি?
দেখুন, এখন তো দেশের সংকট কাল চলছে, এখন যদি আমরা স্বাভাবিক সময়ের মতো শুধুমাত্র স্বাস্থ্যবিধি প্রণয়ন করে এটা মুখে মুখে বলে দিয়ে বাস্তবায়নের চেষ্টা করা হয় সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা মনে করি আমাদের যে বিশাল চালক শ্রমিক শ্রেণী রয়েছে, বিশেষ করে গণপরিবহনের মধ্যে বাসে প্রায় 70 লক্ষ এবং লঞ্চে প্রায় 10 লাখের কাছাকাছি পরিবহন শ্রমিক চালক রয়েছে, তাদেরকে ব্যাপকভাবে এই স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া এবং তাদের স্বাস্থ্যবিধির সমস্ত বিষয়গুলো তাদের কাছে অবহিত করা, অবগত করা, এটা এখন অত্যন্ত জরুরি। আমি স্বাস্থ্যবিধি প্রণয়ন করলে সেটা আগে জানতে হবে, তারপরে মানার বিষয়। এখন আমাদের যে বৃহত্তর জনগোষ্ঠী, আমাদের প্রায় 18 কোটি মানুষের কাছেই এই স্বাস্থ্যবিধির বার্তাটা সবার কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি। আমি মনে করি এখনো পর্যন্ত দেশের জনগণ যে সরকার প্রণীত যে 12টি স্বাস্থ্য নির্দেশিকা সেটা সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন না, সেটি জানানোর দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। পাশাপাশি এখন যে আমরা করোনার কারণে একটা মহাসংকটে আছি সে বিষয়টি সর্বাগ্রে মাথায় রাখতে হবে। এখন যদি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো শৈথিল্যতা বা গাফেলতি অথবা ডিলেমি থাকে তাহলে কিন্তু আমরা সামনের দিনগুলোতে একটা করোনা সংক্রমণের জায়গায় ভয়াবহ বিস্তারের একটা সুযোগ কিন্তু ঘটে যাবে। তার মধ্য দিয়ে হয়তো আমাদেরকে একটা চরম মূল্য দিতে হবে, ভাবতে হবে জীবন আগে তারপরে জীবিকা। এখন জীবন এবং জীবিকাকে যদি আমরা একসাথে করে ফেলি তাহলে কিন্তু আমাদের যে করোনা সংক্রমণের যে বিস্তার ঘটবে সেটা নিয়ন্ত্রণ করা, সেটা থেকে বেরিয়ে আসা বাংলাদেশের মতো একটা গণবসতির দেশে এটা কোনো অবস্থায় ঠিক হবে বলে আমি মনে করি না।
এ বিষয়ে আপনাদের পরামর্শ কি?
আমরা মনে করি গণপরিবহনগুলো সেনা নিয়ন্ত্রণে যদি চালু করা যেত, চালু করা যায়, এখনো চালু করার সুযোগ সরকারের হাতে রয়েছে, তাহলে কেবল কঠোর স্বাস্থ্যবিধি মানার বিষয়টি সুনিশ্চিত করা যাবে এবং গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি, অনিয়ম, নৈরাজ্য, হয়রানি এখান থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি। আমরা যাত্রী, চালক এবং আমাদের যারা পরিবহনের মালিক রয়েছে সবাইকে এই মুহূর্তেই আজকে থেকেই দায়িত্বশীল হতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণের ক্ষেত্রে কোনো অবস্থায় শৈথিল্যতা এটা উচিত হবে না। কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সরকারের যথাযথ উদ্যোগ নেওয়া যেমন জরুরি, এবং আমাদের যে 1,60% ভোট দিতে পারা আমাদের কাছে যেভাবে দেওয়া হয়েছে অতিরিক্ত ভাড়া দিয়ে আবার অতিরিক্ত ঝুঁকি নিয়ে দুটো কিন্তু একসাথে লোড দেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া সঠিক হবে না। আর তাই আমরা মনে করি এই মুহূর্তেই স্বাস্থ্যবিধি কঠোর অনুসরণের ব্যবস্থা নেওয়া জরুরি, এবং গণপরিবহন গুলো আগেরকার যে নারকীয় পরিবেশ সেখান থেকে উত্তরণ ঘটাতে না পারলে প্রত্যেকটা গণপরিবহনই একটা করোনা বিস্তারের ক্ষেত্রে পরিণত হবে। গণপরিবহন গুলো পরিষ্কার পরিচ্ছন্নতা সুনিশ্চিত করা, জীবাণুনাশক ব্যবহারের জায়গাগুলো একেবারেই শতভাগ জিরো টলারেন্স নীতি অনুসরণ করা, সেটি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, করোনা ভাইরাসের থাবা থেকে যাত্রী সাধারণের সুরক্ষা নিশ্চিত করতে গণপরিবহনের শ্রমিকদের স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার কোনো বিকল্প নাই। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মহান সৃষ্টিকর্তা আমাদের ধৈর্যের বা সবরের পরীক্ষা নিয়ে থাকেন, সে ধৈর্য পরীক্ষার সময় হয়েছে। গণজমায়েতে নিষিদ্ধ করা হয়েছে আপনারই স্বার্থে, বিভিন্ন উপাসনালয় ধর্মীয় রীতি মানতে গণজমায়েত পরিহার করুন, কারণ নিষেধাজ্ঞার কারণে আমাদের হাতে আছে এখন অনেক সময়। এই সময়ের বেশিরভাগটাই আমরা ঘরে বসে নিমগ্ন হতে পারি সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায়। আপনাকে বাঁচতে হবে এখন নিজের জন্য নয়, আপনার সন্তান সন্ততি আর পরিবার পরিজনের জন্যে।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ভারতের রেহাই নেই দেখা যাচ্ছে। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আঘাত হানছে। এক সপ্তাহ হলো প্রচণ্ড সামুদ্রিক ঘূর্ণিঝড় আম্পান কলকাতা এবং পশ্চিমবঙ্গের একটা বড় অংশ ধ্বংস করে দিয়ে চলে গেল। ওড়িশার উপরেও তার কিছুটা প্রভাব পড়েছিল। সেটির রেশ ফুরোতে না ফুরোতেই এখন আরেকটি বড় সামুদ্রিক ঘূর্ণিঝড় পশ্চিম ভারতের ওপর আঘাত হানার সম্ভাবনা দেখা দিয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম নিসর্গ, বাংলাদেশের দেওয়া নাম যার আরেকটি অর্থ হল প্রকৃতি। নিসর্গের ধাক্কায় এবার ভারতের বাণিজ্য রাজধানী মুম্বাই বেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ভারতের আবহাওয়া দপ্তর সতর্ক করে দিয়েছে। মুম্বাই এবং তার আশপাশের নানান জায়গা থেকে বেশ কিছু লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। মহারাষ্ট্রের উপকূল ভাগ থেকে সরিয়ে নেওয়া হয়েছে যতটা পারা যায় জলযান। ধরে নেওয়া হচ্ছে আজ গভীর রাতে কিংবা কাল খুব ভোরে নিসর্গ মহারাষ্ট্রের উপকূল ভাগে আছড়ে পড়বে এবং তার ফলে পশ্চিমের গুজরাত ও গোয়াতেও যথেষ্ট পরিমাণে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। উদ্ধব ঠাকরে তাকে জানিয়েছেন রাজ্য মোটামুটিভাবে তৈরি রয়েছে। কেন্দ্র থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 33টি দল নিয়োগ করা হয়েছে নানান জায়গায়। তারা বিপর্যয় মোকাবিলায় কাজ করবে, বহু জায়গা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ায় সাহায্য করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক ঘূর্ণিঝড় আম্পান প্রবল ধ্বংসলীলা চালিয়ে যাওয়ার পর মহারাষ্ট্রে আসছে আরেকটি সামুদ্রিক ঘূর্ণিঝড় নিসর্গ। আমি প্রার্থনা করছি প্রতিটি মানুষ যেন নিরাপদে থাকেন, সকলেই সতর্ক থাকবেন। করোনা ভাইরাসজনিত সংক্রমণে এমনিতেই মহারাষ্ট্রে প্রচুর মানুষ আক্রান্ত, দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তার মধ্যে নতুন করে আবার এই প্রাকৃতিক দুর্যোগ আসার সম্ভাবনায় কিছুটা হতাশা ও আশঙ্কার পরিবেশ সৃষ্টি হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
ভয় ছিল গোড়া থেকেই, আর এখন সত্যি সত্যি দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার সূত্রেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় করোনা আক্রান্তের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। পরিযায়ীরা নিজেরা যেমন আক্রান্ত হচ্ছেন, তেমনি তাদের সংস্পর্শে ছড়াচ্ছে সংক্রমণ। উত্তর থেকে দক্ষিণ শ্রমিক স্পেশাল ট্রেনের পাশাপাশি বাস বা গাড়ি ভাড়া করেও ফিরেছেন পরিযায়ীরা। সেই সূত্রে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত 23 এপ্রিল প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল মালদহের মানিকচকে। এরপর হাজার হাজার পরিযায়ী শ্রমিক শ্রমিক ভিন রাজ্য থেকে ফিরেছেন গোটা রাজ্যে। মালদহে মোট আক্রান্ত গিয়ে ঠেকেছে 143। উত্তর দিনাজপুর জেলায় 159 জন আক্রান্তের অধিকাংশ পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্য ফেরতের সূত্রে কোচবিহারে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 91। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সেই একই ছবি। গত এক সপ্তাহে উত্তর চব্বিশ পরগনার শুধুমাত্র বনগাঁ মহকুমায় করোনায় আক্রান্ত হয়েছেন 32 জন পরিযায়ী শ্রমিক। রবিবার বসিরহাট মহকুমার 50 জন পরিযায়ী শ্রমিকের মধ্যে 12 জনের রিপোর্ট পজিটিভ এসেছে। দক্ষিণ চব্বিশ পরগনার মোট আক্রান্তের সংখ্যা 21। হাওড়া গ্রামীণ এলাকায় সম্প্রতি 144 জন পরিযায়ীর লালারস পরীক্ষা হয়েছিল, তার মধ্যে 76 জনই পজিটিভ হয়েছেন। হুগলিতে করোনা আক্রান্ত পরিযায়ীদের অধিকাংশই আরামবাগ মহকুমার। গত রবিবার পর্যন্ত এই মহকুমায় করোনা পজিটিভ পরিযায়ীর সংখ্যা 78 জন বলে খবর। প্রসঙ্গত বলা যেতে পারে, রাজ্যের যে জেলা করোনা যুদ্ধে একসময় নজির গড়েছিল সেই পূর্ব মেদিনীপুর পরিযায়ীদের সৌজন্যে করোনা আক্রান্ত এখন 100 এগিয়ে ছুঁয়েছে। পশ্চিম মেদিনীপুরেও প্রায় রোজই ভিন রাজ্য থেকে ফেরতেরা সংক্রমিত হচ্ছেন। নদিয়া মুর্শিদাবাদ সর্বত্র সেই একই ছবি। পুরুলিয়া বীরভূমের মতো যেসব জেলা একসময় সবুজ তালিকায় ছিল সেখানেও পরিযায়ীদের সূত্রেই থাবা বসিয়েছে করোনা। পুরুলিয়ায় গত রবিবার পর্যন্ত আক্রান্ত মোট 7 জনের সবাই পরিযায়ী শ্রমিক। বীরভূমে আক্রান্ত 150 ছাড়িয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকদের শুভেচ্ছা এবং স্বাগতম। যথারীতি আজও COVID-19 কিংবা করোনা ভাইরাস নিয়ে আমাদের আলোচনার বিষয়। আজকের বিষয়টি সমাজ সচেতনতার বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিয়েও আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান। অধ্যাপক সাহাব এনাম খান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
প্রথমেই যে জিনিসটি জানতে চাইছি এবং যেটা এখন প্রচুর আলোচনায় আসছে সেটি হচ্ছে, বাংলাদেশ ক্রমশই যে লকডাউন চলছিল বাংলাদেশে সেটা শিথিল করতে যাচ্ছে এবং কিছু কাজ হয়তো আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে আর তারপরে পুরোপুরি হয়তো খুলে দেওয়া হবে, বলা হচ্ছে 15 তারিখ থেকে। তো এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা সম্পর্কে আপনার মতামত কি? কারণ অনেকেই বলছেন যে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
আমার মনে হয় এখনো আমরা ঝুঁকির মধ্যে আছি, কারণ আমি যদি গত 3 দিনের স্ট্যাটিস্টিকটা নিই তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা পিকের দিকে যাচ্ছি। ফলে এই মুহূর্তে হঠাৎ করে সম্পূর্ণভাবে যদি লকডাউন তুলে দেওয়া হয় তাহলে একটা বড় রকমের স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে ঘাটতি তৈরি হবে। কারণ এখানেও বোঝা দরকার যে আমাদের এখানে কিন্তু সচেতনতার জায়গাটাতেও আমরা দুর্বল। একটা বিষয় যেটা থাকে যে আপনার কমিউনিকেশন, অর্থাৎ আমরা স্বাস্থ্য সংক্রান্ত যে কমিউনিকেশন আছে সেই জায়গাতে আমাদের দুর্বলতাটা কিন্তু এখনো রয়ে গেছে। আপনি যদি বলেন যে এই টার্মগুলি যেগুলি আমরা ব্যবহার করি, লকডাউন বা কোয়ারেন্টিন, এই শব্দগুলি কিন্তু মানুষ এখনো খুব ভালোভাবে বুঝতে পারছে না, যে কারণে আমাদের মধ্যে এই মুহূর্তে যে সচেতনতার অভাব এবং মানুষের মধ্যে যে একটা স্পৃহা বাইরে যাওয়া এবং আমাদের যে হেলথ কমিউনিকেশনের দুর্বলতা, সবকিছু মিলে এই মুহূর্তে সরাসরি শিথিলতায় যাওয়াটা ঠিক হবে না এবং সরকার সরাসরি সম্পূর্ণ তুলেও নিচ্ছেন না, ফলে এটাকে ফেজ বাই ফেজ তুলে নেন।
প্রসঙ্গত আরেকটি কথা আসে, সেটি হচ্ছে জীবন এবং জীবিকার প্রশ্ন। এই দুটো যেন পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, এই দুটোর মধ্যে যেন একটা চ্যালেঞ্জ, একটা প্রতিদ্বন্দ্বিতার বিষয় চলছে। এবং বাংলাদেশের অনেকেই মনে করেন যে আমাকে তো জীবিকা অর্জন করতে হবে, বাঁচতে হবে। এই যে বাঁচার দুটো দিক, জীবন রক্ষার দিক, জীবিকা রক্ষার দিক, এ সম্পর্কে আপনি কি মনে করেন?
একটা বড় বিষয় হলো যে লাইফ ভার্সেস লাইভলিহুড যে কথাটা আমরা এখন বলছি, এটা কনস্টিটিউশন খুব একটা মানে সুখকর বিষয় না। কারণ কনস্টিটিউশনের ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের মূল দায়িত্বটা হলো জনস্বাস্থ্য এবং জননিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া, সেই সাথে মানুষের অর্থনৈতিক অধিকারটাকেও সুরক্ষা করা। যেখানে আপনার কাজ থাকবে না, সেখানে তার যে ওয়েলফেয়ার বা তার যে সোশ্যাল সেফটি বিষয়টা থাকে, সেটাও কিন্তু আপনার আমাদের কনস্টিটিউশন গ্যারান্টি দেয়। অর্থাৎ কনস্টিটিউশনে যে আমরা সোশ্যালিজমের কথা বলি, ডেমোক্রেসির কথা বলি, প্রত্যেকটা জিনিস এখানে চলে আসে। ফলে আমার মনে হয় যে প্রথম কথায় এটা রাজনৈতিক বা অর্থনৈতিক ডিবেট হওয়া উচিত না। তবে এটাও সত্যি বিষয় যেটা, যেহেতু আমাদের এখনো দারিদ্রের হারটা কমে আসেনি, কিংবা আমাদের যেহেতু এখনো এনটাইটেলমেন্টের অভাবগুলি রয়ে গেছে, সেই ক্ষেত্রে মানুষের যে জীবিকা, সেই জীবিকাটা স্বাভাবিকভাবে তাকে ঘর থেকে বের করে আনে। ফলে আমাদের এই জায়গাগুলির এখন চিন্তা করা দরকার, যারা বাইরে এসছেন বা আসবেন তাদের সুরক্ষাগুলি আমরা বাইরে থেকে কিভাবে দিতে পারি, এবং প্রতিটা ওয়েলফেয়ার ইনস্টিটিউশনস যেগুলি আছে তাদেরকেও এই জায়গাতে আরেকটু নজর দিতে হবে। এবং আমাদের যে পাবলিক হেলথ ডেলিভারি আছে সেটাকে এখন সরাসরি, যেটাকে আমি মানে খুব পুরোপুরি বাংলা ভাষায় যদি বলি, রাস্তায় নিয়ে আসতে হবে। অর্থাৎ রাস্তায় যিনি আসবেন তার কাছে এই সুরক্ষাটা আমরা যদি পৌঁছে না দিতে পারি, তাহলে হয়তো বা আমরা আরো একটা বড় বিপর্যয়ের দিকে যেতে পারি। কারণ এই ধরনের কোভিড কিন্তু রিবাউন্ড করে, আমরা চীনের ক্ষেত্রেও দেখেছি কিন্তু রিবাউন্ড করছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও ছোট ছোট এক্সাম্পল এসছে, ইউরোপেও এসছে। সুতরাং আমাদেরকে যে বের হলাম এবং আমি সুস্থ আছি এবং আমার যে রিবাউন্ড হবে না যিনি অসুস্থ, এই বিষয়গুলি নিয়ে আরো খোলামেলা ভাবে রাষ্ট্র বা রাষ্ট্রযন্ত্রের উচিত মানুষের কাছে এই শব্দগুলি পৌঁছে দেয়া।
করোনা ভাইরাসে যারা সংক্রমিত হয়েছেন তাদের সংখ্যা সৌভাগ্যবশত বাংলাদেশে অন্যান্য অনেক দেশের তুলনায় কম, পশ্চিমের দেশগুলোর তুলনায় কম, যুক্তরাষ্ট্রের তুলনায় কম, এমনকি ভারতের তুলনায় কম, যদিও এটা মনে রাখতে হবে যে ভারতের জনসংখ্যা অনেক বেশি। তো এই যে সংখ্যা, এই সংখ্যা নিয়ে আবার একটা বিতর্ক আছে। কেউ কেউ বলছেন না আসলেই কম, আর কেউ বলছেন যে যথার্থভাবে পরীক্ষার অভাব এবং নানান কারণে এই সংখ্যাগুলো আমরা জানতে পারছি না। আপনি কি মনে করছেন?
প্রথম দিকে যখন এটা শুরু হলো তখন কিন্তু আমাদের সংখ্যা নিয়ে একটা যথেষ্ট দ্বিমত ছিল সব জায়গাতে। কারণ যে সংজ্ঞাটা ছিল, অর্থাৎ ডেফিনেশন ছিল যে কিভাবে টেস্টিং করা হবে এবং কাদেরকে টেস্ট করা হবে, সেই জায়গাতে খুব একটা জোর ছিল না। এখন যখন আমরা দেখছি যে ডিসেন্ট্রালাইজেশন করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন আপনার গ্রামে বলেন বা উপজেলাগুলি বা জেলাগুলিতে এখন কিন্তু টেস্টিং হচ্ছে এবং সেখানে কিন্তু হাসপাতাল তৈরি হচ্ছে এবং মানুষের অ্যাক্সেস টু হসপিটাল এটা কিন্তু বেড়ে গেছে, এবং সেই কারণে কিন্তু আমরা এখন দেখছি সংখ্যাও বেড়ে গেছে। ফলে অতীতে, অর্থাৎ আপনার মার্চ মাসে বা এপ্রিল মাসে আমরা সংখ্যা কম দেখলেও মে মাসে কিন্তু যেহেতু ডিসেন্ট্রালাইজ হয়েছে সে কারণে সংখ্যা বেড়ে গেছে। তবে যে জিনিসগুলি বলা হয় যে হার্ড ইমিউনিটি তত্ত্ব বা আপনার মানুষের মধ্যে হেলথ এবিলিটি, অর্থাৎ ইমিউনিটিটা অন্যান্য দেশের চেয়ে ভালো, এগুলির কিন্তু কোনো বৈজ্ঞানিক তত্ত্ব এখনো নাই। ফলে আমরা এটি কিন্তু বৈজ্ঞানিকভাবে এটাকে বলতে পারি না বা স্বতঃসিদ্ধ বলতে পারি না যে আমাদের ইমিউনিটি বা হার্ড ইমিউনিটি তত্ত্বগুলি আমাদের উপরে কাজ করছে। সুতরাং আমাদেরকে আরেকটু অপেক্ষা করে দেখতে হবে যে টেস্টিং এর রেজাল্টগুলি আরো কি আসে। অর্থাৎ এখন যেহেতু পিক আছে, হয়তো আরো এক সপ্তাহ বা দুই সপ্তাহে আমরা দেখবো এটা সংখ্যা হয়তো আরো একটু বেড়ে গেছে।
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, বৈজ্ঞানিক ভাবে এটাও প্রতিষ্ঠিত নয় যে আবহাওয়া কিংবা জলবায়ুগত কারণে সেখানে কম হচ্ছে কিনা, কারণ সেটাও অনেকেই বলেন যে উষ্ণ আবহাওয়ায় বোধ হয় এই সংক্রমণ কম ঘটে, কিন্তু সেটা বোধ হয় পরীক্ষিত বিষয় নয়।
সেটা যদি হতো, ধরেন আপনি মালয়েশিয়া বলেন বা সিঙ্গাপুর বলেন, কিংবা ইন্দোনেশিয়া বলেন, যেখানে আপনার ট্রপিক্যাল ওয়েদার আছে বা হিউমিড ওয়েদার আছে, সেই সব জায়গাতেও তো কোভিড এর প্রলিফারেশন কম নয়। সুতরাং এটা খুব যে সিম্পলিফাই করে বলা যায় যে উষ্ণ অঞ্চলে বা আপনার যেটাকে আমরা বলি হিউমিড অঞ্চলে এটার প্রাদুর্ভাব কম হবে, সেটার কোনো বৈজ্ঞানিক তত্ত্ব কিন্তু এখন আমরা প্রতিষ্ঠা করতে পারি।
পরিশেষে এই সংখ্যার বিষয়ে আরেকটি প্রশ্নে আসি। অনেকেই বলে যে এক ধরনের সামাজিক ভীতি লোকজনের মধ্যে কাজ করে, যারা আক্রান্ত হয়েছেন কিংবা যাদের পরিবারের কেউ আক্রান্ত হয়েছেন সেটা তারা প্রকাশ করতে চান না, পরিবার থেকে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয়ে। এবং আমরা জেনেছি যে এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, বাড়িওয়ালা ভাড়াটাকে তাড়িয়ে দিয়েছে, এমনকি স্বামী স্ত্রীকে রাস্তায় ফেলে দিয়ে এসছে। তো এই জাতীয় সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে, সামাজিকভাবে কিভাবে মানুষকে সচেতন করা যেতে পারে যে হ্যাঁ আলাদা থাকা যায়, কিন্তু ঠিক ওই এক সময়ে যেমন কুষ্ঠ রোগীদেরকে মানুষ রাস্তায় ফেলে আসত, সেই রকম একটা কিন্তু অহেতুক ভীতি কাজ করে। আপনি কি বলেন?
আমার মনে হয় যে এইটা নতুন কিছু না, মানে আমাদের সমাজে এই সমস্যাটা অনেক আগে থেকে আছে। এখানে যেটা প্রথমেই আপনার সাথে আমার আলাপ হলো যে কমিউনিকেশনের জায়গাটা, অর্থাৎ যে ইনফরমেশনের জায়গাটা, অর্থাৎ যে এই করোনা এফেক্টেড হলে বা কোভিড এফেক্টেড হলেই যে মৃত্যু অবধারিত এবং সেখান থেকে যে বাকিরাও মৃত্যুবরণ করবেন, এই ধরনের ভীতি যে তৈরি হয়েছে সেটা কিন্তু ল্যাক অফ ইনফরমেশন থেকে, এবং ল্যাক অফ ইনফরমেশনের সাথে কিন্তু রয়ে গেছে যে কমিউনিকেশন। আমরা যেটা প্রথমে বললাম যে আপনি কোভিড বা এই করোনা বা আপনি লকডাউন কোয়ারেন্টাইন, এই শব্দগুলি কিন্তু খুব এলিটিস্ট শব্দ, অর্থাৎ আপনার যদি জ্ঞান থাকে হয়তো আপনি এটা বুঝতে পারবেন, কিন্তু এটা সাধারণ মানুষের কাছে ট্রান্সলেট কিন্তু প্রপারলি হয় না। সে কারণে আমার মনে হয় যে এই যে স্টিগমা গুলি তৈরি হচ্ছে বা ডিসক্রিপেন্সি গুলি তৈরি হচ্ছে, এখানে কিন্তু মানে যিনি বাড়ি থেকে বের করে দিচ্ছেন তিনিও ভয় পাচ্ছেন যে তার বিল্ডিং লকডাউন হয়ে গেলে তার হয়তো লাইভলিহুড বন্ধ হয়ে যাবে। তো এই বিষয়গুলি আসলে আমাদেরকে একটু আরেকটু গুরুত্বের সাথে ভাবা দরকার।
জি, অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক শাহাব এনাম খান, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনি আমাদের সময় দিলেন, আমাদের সঙ্গে যুক্ত হলেন, ধন্যবাদ।
ধন্যবাদ অনিশ ভাই।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই অনুষ্ঠান নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিসা আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, তুমি তো জানোই এবং শ্রোতা দর্শকরাও অনুমান করি এর মধ্যে সবাই জেনে গেছেন যে আমাদের এই নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানে আমরা সমসাময়িক সংবাদে ব্যবহৃত শব্দগুলো, ইংরেজি শব্দগুলো এবং বিশেষ করে আমেরিকান ইংলিশ শব্দগুলো ব্যবহার করে থাকি, এটা নিয়েই আমরা আলাপ আলোচনা করে থাকি।
আজ তাহলে আমরা কোন শব্দটি নিয়ে আলোচনা করছি?
আজকের শব্দটি গত সপ্তাহে আলোচিত বাইল্যাটারাল শব্দের মতোই কিন্তু।
আচ্ছা, কোন শব্দ?
শব্দটি হচ্ছে ইউনিল্যাটারাল, আর এই শব্দটিও নিশ্চয়ই তুমি খবরে শুনে থাকতে পারো।
হ্যাঁ, আমি শব্দটি কিন্তু খবরে শুনেছি, তবে অর্থটা ঠিক বুঝিনি।
এখন কি কিছু অনুমান করতে পারছো?
আমার মনে হচ্ছে যে এটা, এই শব্দটি যেহেতু বাইল্যাটারাল শব্দের সাথে একটু মিল আছে, তাহলে মনে হয় এটা কি জাতিসংঘ সম্পর্কিত কোনো শব্দ।
সেটা কেন তোমার মনে হলো?
আমার কাছে এ কারণে এটা মনে হয়েছে কারণ এখানে ইউএন এ দুটি অক্ষর আছে।
হ্যাঁ, বুঝতে পারছি, ইউনিল্যাটারালের একেবারে প্রথম অক্ষর হচ্ছে ইউএন, সেজন্যই তোমার এটা মনে হচ্ছে। কিন্তু না সাবরিনা, এটার সঙ্গে আসলে সাধারণভাবে জাতিসংঘের তেমন কোনো সম্পর্ক নেই। তাহলে এখন শোনা যাক এই কথাগুলো।
Listen to see whether you can hear the word that means one side.
The possibility and the risk of some shots being fired or some aircraft or ship being shot at has increased markedly because of Chinese unilateral changes to the status quo.
Sabrina, এখন কি তুমি কিছু বুঝতে পারছো?
হ্যাঁ, এখানে তো বলছে যে প্রথমেই বলল এই যে খবরটি, তার মধ্যে এমন একটি শব্দ আছে যার মানে হচ্ছে এক পক্ষ।
আর তাহলে খবরটা কি?
খবরটার আসলে কয়েকটি শব্দ আমার কাছে কিন্তু ঠিক স্পষ্ট হয়নি।
আচ্ছা, সে নাই হোক, তবু শোনা যাক যেটুকু স্পষ্ট হয়েছে সেটুকু।
আচ্ছা, এখানে আমার মনে হয় বলছে যে কোনো কোনো ফায়ার করা শটের সম্ভাবনা এবং ঝুঁকি কিংবা কোনো কোনো বিমান বা জাহাজের ওপর দেয়া শট মার্কেটলি বেড়ে গেছে, কারণ চীনা ইউনিল্যাটারাল পরিবর্তনগুলো স্ট্যাটাস কো হয়ে গেছে।
তুমি যেটুকু অনুবাদ করেছ সেটুকু কিন্তু ঠিক হয়েছে, কিন্তু সম্পূর্ণ অনুবাদ করতে না পারায় বাক্যটা তেমন স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে না।
তাহলে
এসো এক একটা শব্দ বা শব্দগুচ্ছের অনুবাদ করে দেখা যাক। যেমন ধরো শর্ট ফায়ার, এর মানে হচ্ছে গুলি করা।
আর ফায়ার মানে তো আগুন।
হ্যাঁ, তুমি ঠিকই বলেছ সাবরিনা, ফায়ার মানে যে আগুন সেটা আমরা সবাই জানি, তবে ফায়ারের কিন্তু আরও মানে আছে।
কি?
ফায়ার শব্দটার আরেকটা মানে হচ্ছে বরখাস্ত করা বা ধরো চাকুরিচ্যুত করা। যেমন ধরো একটা বাক্যই বলি, হি ওয়াজ ফায়ার্ড ফ্রম হিজ জব ফর করাপশন।
ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি।
তবে কি জানো, ফায়ার শব্দের যে অর্থটা এখানে প্রযোজ্য তার মানে হচ্ছে কিন্তু গুলি করা, আর পরের শর্ট শব্দটিও কিন্তু গুলি করা অর্থেই বলছে আর কি।
তবে ওই যে আমরা বলি না যে যখন ছবি তুলি অথবা ভিডিওগ্রাফি করা হয়, তখন আমরা বলি না যে ছবি তোলা, শর্ট করেছি, ভিডিও শর্ট করেছি, এরকমও তো বলি।
হ্যাঁ ঠিকই, এরকম তো বলো, ভিডিও শর্ট কিংবা ভিডিও শুট করেছি। এটা তুমি একদম ঠিক বলেছ, কারণ তুমি নিজেও ভিডিওতে অনেক জিনিস, অনেক ছবি শুট করো। যেমন ধরো একটা বাক্য, হি শট আ মুভি অন মাউন্ট এভারেস্ট, এটা তো ছবি তোলা মুভির মতো করে।
আচ্ছা হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। তো আরো তিনটি শব্দ তার মানেও জানতে চাইছি। যেমন এখানে বলেছে মার্কেটলি, ইউনিল্যাটারাল এবং স্ট্যাটাস কো।
হ্যাঁ, মার্কেটলি মানে হচ্ছে উল্লেখযোগ্যভাবে, আর স্ট্যাটাস কো মানে হচ্ছে পূর্ববৎ, মানে ঠিক আগে যেমনটা ছিল সেরকমটা।
আচ্ছা, আর ইউনিল্যাটারাল?
আচ্ছা, ইউনিল্যাটারাল এই শব্দ সম্পর্কে তাহলে আবার শোনা যাক, এরা কি বলছে এবং কিরকম ব্যাখ্যা।
Unilateral means involving one group or country.
It is when a country or a group takes an action or makes a decision alone. This can happen without the agreement of others.
And often, a unilateral action is good only for the side that acts.
এখানে তাহলে তারা কি বলছে?
হ্যাঁ, এখানে তারা বলছে যে ইউনিল্যাটারাল মানে হচ্ছে একটি গোষ্ঠী বা একটি দেশ সম্পর্কিত।
ঠিক বলেছ, একদম ঠিক হয়েছে এবার। আর তাহলে এর পরের বাক্যের বাংলাটা কি হবে?
হ্যাঁ, এর পরের বাক্যের বাংলাটা হবে যে যখন কোনো একটি দেশ বা কোনো একটি গোষ্ঠী যখন কোনো ব্যবস্থা নেয় বা একাই কোনো সিদ্ধান্ত নেয়, সেটাই হচ্ছে ইউনিল্যাটারাল।
বাহ, একদম ঠিক বলেছ। আর তার পরের বাক্যের মানেটা কি?
হ্যাঁ, আর পরের বাক্যে বলছে যে এ ধরনের ব্যবস্থা বা সিদ্ধান্ত নেওয়া হতে পারে অন্যদের সমঝোতা ছাড়াই, এবং আরও বলছে যে প্রায় ইউনিল্যাটারাল ব্যবস্থা গ্রহণ সেই পক্ষটির জন্য ভালো হয় যে পক্ষ এরকম সিদ্ধান্ত নেয়।
চমৎকার অনুবাদ করেছো তুমি, তো এতে আর কি বুঝতে পারলে তুমি?
হ্যাঁ, আমার তো মনে হয় যে এখানে বলা হচ্ছে যে এটি একতরফা কোনো ব্যাপার, কারণ এই ওই যে বললো যে যখন কোনো একটি দেশ বা কোনো একটি গোষ্ঠী যখন কোনো ব্যবস্থা নেয় বা একাই কোনো সিদ্ধান্ত গ্রহণ করে।
ঠিক বলেছ সাবরিনা, এই যে একতরফা শব্দ, এর কিন্তু আরেকটা বাংলা আছে, সেটা হলো একোপাক্ষিক, কাজেই ইউনিল্যাটারাল মানে হচ্ছে একোপাক্ষিক, এক পক্ষ দ্বারা বা একতরফা, যেটা একটু আগে তুমি বলছিলে। এখন তাহলে বলো ওই প্রথম বাক্যের সম্পূর্ণ বাংলা অনুবাদটা কি হবে?
হ্যাঁ, তো আমার মনে হয় যে অনুবাদটা এরকম হবে যে কোনো কোনো গুলি করা কিংবা কোনো বিমান বা জাহাজকে গুলি করার সম্ভাবনা বা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কারণ চীনারা আগেকার স্থিতিশীল অবস্থায় একোপাক্ষিকভাবে পরিবর্তন এনেছে।
বাহ সাবরিনা, তোমার অনুবাদ হয়েছে একদম যাকে বলে সংবাদের ভাষায়। আর এই কথাটা মাথায় রেখেই আমাদের আজকের মতো এই অনুষ্ঠান থেকে উঠতে হচ্ছে। তবে ওঠার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই ইংরেজি শেখার আয়োজন আপনারা আমাদের ওয়েব পেজে এবং আমাদের ফেসবুকেও দেখতে পাবেন, শুনতেও পাবেন।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
আজ তাহলে এখানেই ওঠার অনুমতি চাইছি এবং আজকের অনুষ্ঠান শেষ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি একরাশ শুভকামনা।
করোনা মহামারী থামবার কোনো লক্ষণ দেখা যায়নি, বহু মূল্যবান জীবন আমরা হারাচ্ছি প্রতিদিন প্রতি ঘন্টায়। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্বেচ্ছাসেবক যারা সারাদিন সারা রাত মৃত্যুর ঝুঁকি নিয়ে সেবায় নিবেদিত হয়েছেন, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। দেশ আপনাদের প্রতি চিরঋণী হয়ে থাকবে। আবারও অনুরোধ, বিধিনিষেধ মেনে চলুন, বড়দের কথা শুনতে হবে, অকারণে বাইরে বেরোনো চলবে না, ঘরে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধপত্র আছে কিনা সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
ভারতবর্ষের হরিয়ানা রাজ্যে নারীদের আরো ক্ষমতাশালী করে তোলার উদ্দেশ্যে প্রত্যেকটি বাড়িতে দরজার গায়ে মেয়েদের নাম লেখা পরিচয়পত্র লাগানোর প্রকল্প নেওয়া হয়েছে।
আজকে স্বাস্থ্য ও বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা অঞ্জনা পাসরিচার প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছি আমি জয়তি দাশগুপ্ত।
গ্রামগুলির বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে যে তারা যেন মেয়েদের নাম দিয়ে নিজেদের গ্রামের বাড়ির দরজায় পরিচয়পত্র তৈরি করে সেগুলি লাগিয়ে দেয়। যদিও এই ধরনের কর্মসূচি পুরনো প্রাচীনপন্থী মানুষদের চিন্তাধারা একটা পরিবর্তন আনতে শুরু করেছে, একটা ফল অবশ্যই দেখা যাচ্ছে যে আগে কন্যা সন্তানদের ভ্রূণ অবস্থাতেই যে হত্যা করে ফেলা হতো সেই প্রথা কিন্তু বন্ধ করার প্রচেষ্টা কিছুটা কার্যকরী ফল দিয়েছে। এই কারণেই মেয়েদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। এই পরিকল্পনাটি কিভাবে কাজ করছে সেটি জানবার জন্য দুটি গ্রামে পরিদর্শন করতে গিয়েছিলেন আমাদের ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা। এই কর্মসূচিতে নিজেদের গ্রামের বাড়ির দরজায় যখন মেয়ের নাম লাগানো হলো তখন কিন্তু 14 বছর বয়সী মুস্কানের বাবা অন্যরকম ভাবতে শুরু করলেন। যে গ্রামে গুটি কয়েক মেয়ে একমাত্র পড়াশোনা করে এবং খুবই অল্প বয়সে যে গ্রামের মেয়েদের বিয়ে হয়ে যায় সেখানে কিন্তু মেয়েদের জন্য এরকম একটা ব্যবস্থা সত্যি একটা পরিবর্তন নিয়ে এলো। এ ব্যাপারে মুবিন সুমসু বলেন,
I dream that she studies well, progresses in life,
does a good job and makes a name for herself.
Muskaner baba bolen je ami shopno dekhi o jano bhalo bhabe porashona kore jibone onek unnati kore ebong bhalo kaj kore nije onek naam kore. Meder jonno bishesh ekti onushthan Daughters Pride Festival Haryana rajye Patuka gramer somosto poribarer cheleder shonge eki mapkatite mederke boshiye taderke bibechona kora jate hoy shirokomi chesta hocche. Ei gramti Bharatborsher bibhinno prodesher gramguli jeguli shob দিক দিয়েই প্রায় প্রচন্ড রকম ভাবে পিছিয়ে রয়েছে তাদেরই অন্যতম একটি গ্রাম। কুমি এক গ্রামে দরজার বাইরে মেয়ের নামের পরিচয়পত্র লাগানোর জন্য মানুষের চিন্তাধারার কিছু পরিবর্তন আসছে। এই গ্রামের কাউন্সিলর প্রধান অঞ্জুম আরা বলেন,
I think this campaign will make them understand that the daughter is the identity of the house. People will be inspired to educate them. Those with negative.
Ja amar mone hoy ei dhoroner karyakrom ei sob prachin ponthi manusder bojhate chesta korbe je ekti meye tar barir oitijjo bohon kore orthat barir porichiti dite sahajjo kore sutorang barir lokera taderke shikkhito korte nischoy agrohi howa uchit ebong er phole somosto netibachok chinta dhara gulir kintu obosan আস্তে আস্তে ঘটবে। আরেকটি উন্নত গ্রাম হলো আলিপুর এবং এই গ্রামের 700টি বাড়ির মধ্যে 25টি বাড়িতে তাদের পরিবারের মেয়েদের নাম দরজায় লাগানো দেখতে পাওয়া যায়। হিন্দু অধ্যুষিত গ্রামগুলিতে সবথেকে ধনী এই পরিবারগুলি লক্ষ্য করা যায় এবং এর ফলে এগুলি কিন্তু অপরদের জন্য একটি উদাহরণ সৃষ্টি করেছে। কমল কালোনিয়া হলেন গিয়ে এই আলিপুর গ্রামে বসবাসকারী এক কলেজের ছাত্র। সে এবছর অনেক পরিশ্রম করে পাশ করেছে। সে বলে যে এই যে বাড়ির দরজায় তার নেম প্লেটে তার নাম লাগানো রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিছু বার্তা বহন করে। যখন কোনো পথচারী এই বাড়ির দরজায় মেয়েদের নাম নেম প্লেটে দেখতে পায় তখন সেও অনুপ্রাণিত হয়, তার চিন্তাধারাকেও এটি উন্নত করতে সাহায্য করে। পুরুষ মানুষদের এই কর্মসূচিটিতে বিশ্বাস করানো খুবই একটা সহজ কাজ হবে না, কিন্তু সুনীল জাগলান যিনি এই অভিযান অথবা কর্মসূচির কাজ শুরু করেছেন তিনি কিন্তু খুবই আশাবাদী যে একদিন এই কর্মসূচি মেয়েদের জীবনটা পাল্টে দিতে যথেষ্ট সাহায্য করবে। বর্তমানে সরকারও এই কর্মসূচিটিকে গ্রহণ করে নিয়েছেন। সুনীল জাগলান হলেন গিয়ে বিপুর গ্রামের ভূতপূর্ব প্রধান। তিনি বলেন,
ये एक सिंपल सा माइंड स्ट्राइक है, ये उसका एक प्रकार से सिंबल है कि जो घर जिसमें आप गोत्र का नाम बाहर लगा रहे हो या पितरात्मक सत्ता को बाहर चेप रहे हो, वहां पर अकेले पितरात्मक
এটা আপনার মনে কিন্তু একটা বড় সরো ধাক্কা দেবে। আপনাকে বোঝাবে যে শুধু আপনার ধর্ম অথবা বাড়ির পুরুষদের নাম দেওয়াটাই যথেষ্ট নয়, এ বাড়িতে একজন মহিলাও বসবাস করে এবং তারও এই বাড়ির প্রতি সমান দাবি রয়েছে। অর্থাৎ এই বাড়ি, এই গ্রাম, এই সম্পত্তি সবকিছুর উপরেই তার যথেষ্ট অধিকার রয়েছে। যারা এই ধরনের মহৎ উদ্দেশ্যটি বুঝতে সক্ষম হয়েছেন মহেশ জাংরা হলেন গিয়ে তাদেরই একজন। তার বাড়ির দরজায় লাগানো রয়েছে তার 10 বছর বয়সী কন্যা সন্তানের নাম। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তিনি এই গ্রামের মেয়েদের চেয়ে পুরুষদের বেশি সংখ্যক মাত্রায় লক্ষ্য করেছেন। এর কারণ হলো যে মেয়েরা গর্ভবতী থাকাকালীনই তাদের ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হতো এবং কন্যা সন্তান হলে তাকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই হত্যা করা হতো। আলিপুর গ্রামে বসবাসকারী মিস্টার মহেশ জাংরা আরো বলেন,
ফিলিং তো ইয়ে কি আব বেটে হ্যায় উনকি শাদি কাহাঁ করায়েঙ্গে তো বেটিয়া নহীঁ হোগি,
পহলে বেটো কো আগে রাখতে থে সব, ফার্স্ট এভরিওয়ান গেট প্রায়োরিটি টু সন্স, নাও উই ওয়ান্ট টু ট্রিট সন্স এন্ড ডটারস ইকুয়ালি এন্ড পুট দ্য ডটারস নেম আহেড।
একজন মানুষ আস্তে আস্তে উপলব্ধি করছেন যে যদি কোনো মেয়েই না থাকে তবে ছেলেরা বিয়ে করবে কি করে। প্রথমে প্রত্যেকেই পরিবারের ছেলেদের বেশি গুরুত্ব দিত, কিন্তু এখন তারা ছেলে সন্তান এবং মেয়ে সন্তান দুজনকেই কিন্তু সমানভাবে দেখছেন এবং কিছু কিছু ক্ষেত্রে মেয়েদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এর ফলস্বরূপ হরিয়ানা রাজ্যে নারী পুরুষদের ব্যবধান কিন্তু অনেকটাই কমে এসেছে এবং আশা করা হচ্ছে যে মেয়েদের নাম দিয়ে তৈরি করা দরজায় লাগানো এই পরিচয়পত্রগুলি কিন্তু মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী করে তুলতে সাহায্য করবে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দা সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.